বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল قيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من عنده إلا بإذنه لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সবকিছুর ধারক,
তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মাসে দোয়া চর্চার গুরুত্ব সম্পর্কে আমরা কথা বলছিলাম। নবী রাসুল, বড় বড় মনীষী ও ইমামদের দোয়ার মধ্যে দেখা যায় খোদা পরিচিতি ও খোদা প্রেমের নানা জ্ঞান। সহিফায়ে সাজ্জাদিয়ায় উল্লেখিত নানা দোয়া, দোয়া কুমাইল, মুনাজাতে শাবানিয়া, দোয়ায়ে আরাফা, দোয়ায়ে জওশন কবির, দোয়ায়ে আবু হামজা সোমালি, এসব দোয়া কেবল রমজানের সময় নয় বরং সারা বছরেই পড়া উচিত। এসব দোয়ার অনুবাদ পড়ার পাশাপাশি গভীর অর্থ ভেবে দেখা উচিত। এসব দোয়া খোদা প্রেমে বাড়াতে পরিপূর্ণভাবে ভূমিকা রাখে। এসব দোয়া ছাড়াও নিজের মনে নানা আকুতি ও প্রার্থনা আল্লাহর দরবারে নিজ ভাষাতেও জানানো যায়, কারণ মহান আল্লাহ সবার মনের আকুতি ও ভাষা বোঝেন। একজন দাস তার মনিবের কাছে আধ্যাত্মিক বিষয়গুলো ছাড়াও বস্তুগত সব কিছুই চাইতে পারেন এবং তাতে লজ্জারও কিছু নেই। তবে ইমামদের রেখে যাওয়া দোয়াগুলো সবচেয়ে সমৃদ্ধ ভাব ও বিষয়বস্তু এবং সুন্দরতম শব্দে সুবিন্যস্ত রয়েছে বলে এসব দোয়ার চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিখ্যাত দোয়া মোনাজাতে শাবানিয়ার একাংশে বলা হয়েছে, হে আমার ইলাহ, আপনি যদি আমাকে আমার অপরাধের জন্য পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমাকে আঁকড়ে ধরব। আপনি যদি আমাকে আমার পাপের কারণে পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমার ওসিলায় আপনাকে আঁকড়ে ধরব। আর যদি আমাকে জাহান্নামে প্রবেশ করান তাহলে আমি জাহান্নামের অধিবাসীদের কাছে ঘোষণা করছি যে নিশ্চয়ই আমি আপনাকেই ভালোবাসি। হে আমার ইলাহ, আপনার আনুগত্যের ক্ষেত্রে আমার আমল যদি ক্ষুদ্র হয় তাহলে আপনাকে পাওয়ার ক্ষেত্রে আমার আশা বড় হবে। হে আমার ইলাহ, কিভাবে আমি আপনার কাছে বঞ্চিত হব, অথচ দয়া ও মুক্তিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আপনার মহানুভবতার সম্বন্ধে আমার সুধারণা জন্মেছে।
পবিত্র রমজানের প্রাণ বা হৃদয় হল শবে কদর। আরবিতে কাদ শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এই রাতে কি পরিমাপ করা হয় এর উত্তর হল কতটা সৌভাগ্য বা বরকত বণ্টন করা হবে সারা বছরের জন্য, তাই পরিমাপ করা হয় সৌভাগ্যের এই রাতে। কতটা সৌভাগ্য বা বরকত বরাদ্দ করা হয় এর উত্তর হল আপনি যতটা চান ততটাই বরাদ্দ করা হয়, কারণ এই রাতে যিনি দান করেন তিনি হলেন অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী, অসীম দয়ালু ও দাতা মহান আল্লাহ। কেউ যদি কম চায় তাহলে তো কেউই তাকে বেশি দেয় না। মহান আল্লাহর কাছে কেউ যদি কম চায় তাহলে তা আল্লাহর জন্য এক ধরনের অবমাননাকর বিষয়। ধরুন একজন মহারাজা এক বিশেষ দিনে বলছেন, আজ যে যা চাইবে তাকে তাই দেয়া হবে, শত শত বা হাজার হাজার স্বর্ণমুদ্রা ও হীরা জহরত দেওয়া হবে চাওয়া মাত্রই। এই অবস্থায় কেউ যদি বলেন, আমাকে কয়টা রূপার মুদ্রা দেন, রাজা তাকে অপমান করা হচ্ছে ভেবে তাড়িয়ে দিতে পারেন প্রাসাদ থেকে অনেক দূরে।
শবে কদরের রাতে কেউ যদি প্রতিজ্ঞা করে, হে আল্লাহ, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর গীবত করব না, তাহলে মহান আল্লাহ তার এই সৎ সিদ্ধান্তের আলোকে তাকে সারা বছর ধরে সম্মান ও মর্যাদা দানের ব্যবস্থা করবেন এবং তার রুটি রুজিতেও দেবেন বরকত। কেউ যদি এই রাতে সিদ্ধান্ত নেয় যে আমি যথাসম্ভব দরিদ্র ও ইয়াতিমদের সহায়তা করব এবং দূরে সরে যাওয়া আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, তাহলে আল্লাহ তাকে এই সৎ সিদ্ধান্তের আলোকে সারা বছর ধরে নানা পুরস্কার দেবেন। মোট কথা, এই রাতে যে যত বেশি ভালো কাজ করার ও পাপাচার বা বদভ্যাস বর্জনের সিদ্ধান্ত নেবে আল্লাহ তাকে ততই বরকত দেবেন গোটা এক বছর ধরে। তবে এ রাতে বড় বড় সৎকর্মের বা মহৎ কাজের সিদ্ধান্ত নেয়ার পরও যদি কেউ হাত গুটিয়ে বসে থাকে এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাস্তব কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাঙ্ক্ষিত পুরস্কার বা উন্নতি তার ভাগ্যে জুটবে না। শবে কদরের রাতে কেউ অতীতের পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করেন, কিন্তু এরপর আবার পরের দিন থেকে একই বা নতুন নতুন নানা পাপে জড়িয়ে পড়লে বাস্তবে শবে কদর থেকে সে কিছুই অর্জন করতে সক্ষম হল না।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা হযরত ফাতিমা থেকে বর্ণিত আছে, যে রোজাদার তার জিহ্বা কান চোখ এবং হাত পাকে পাপ থেকে রক্ষা করে না, রোজা রেখে তার হবে কি, অর্থাৎ রোজায় তার ফায়দা কি হবে।
কৃপণতা খুবই মন্দ স্বভাব। কৃপণতা শুধু অর্থ সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আল্লাহর প্রতি মনোযোগহীনতা ও কৃতজ্ঞতার অভাবও নিকৃষ্ট শ্রেণীর কৃপণতা। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিনা ওজরে নামাজকে সংক্ষিপ্ত করে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। ভেবে দেখুন, আমরা হাসি খেলায় ও টেলিভিশনের নানা তামাশা দেখার পেছনে কত সময় নষ্ট করছি, অথচ নামাজ পড়ার বেলায় অনেক সময় এত দ্রুত রুকু সিজদা করি যেন এখনই আমার বাস বা ট্রেন মিস হয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে প্রতিটি ফরজ কাজ, দায়িত্ব ও অধিকার যথাযথভাবে পালনের সুযোগ দিন এবং সেজন্য যথেষ্ট মাত্রায় জ্ঞান অর্জনের তৌফিক দিন। এই হোক শবে কদরের অন্যতম প্রধান প্রার্থনা। শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ ২৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঢেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
আল্লাহুম্মা জাআল সাই ফীহি মাশকুরা ওয়া যামবি
ধরনের বেহেশত মসজিদ, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ধারাবাহিক ধরনের বেহেশত মসজিদ অনুষ্ঠানে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং এই মহান স্রষ্টার সামনে সেজদায় লুটিয়ে পড়ার স্থান। যুগে যুগে খোদা প্রেমে ভক্তদের মিলন মেলা হিসেবে বিবেচিত হয়েছে এই পবিত্র স্থান। একই সঙ্গে অনেক সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এই মসজিদকে কেন্দ্র করে, এমনকি এই মসজিদে বসেই নেওয়া হয়েছে রাজনৈতিক ও সামরিক সব সিদ্ধান্ত। ইসলামী শিল্প, সংস্কৃতি ও সভ্যতা নিদর্শন হিসেবেও মসজিদ পালন করেছে এক অনন্য ভূমিকা।
তো শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বে মসজিদের এই অপরিসীম গুরুত্ব বিবেচনা করে আমরা নতুন এই ধারাবাহিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই অনুষ্ঠানে আমরা মসজিদ সম্পর্কে পবিত্র কোরআনের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস এবং নিষ্পাপ ইমামদের বক্তব্য নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে এই অনুষ্ঠানে বিশ্বের কিছু বড় ও গুরুত্বপূর্ণ মসজিদের সঙ্গেও পরিচিত হব আমরা। নতুন এই ধারাবাহিকে আপনাদের নিয়মিত সঙ্গ পাবার আশা রাখছি।
পূর্ণাঙ্গ ও সর্বশেষ ঐশী ধর্ম ইসলাম মহান আল্লাহর নৈকট্য লাভের লক্ষ্যে মানুষের জন্য বিশেষ কিছু এবাদতের ব্যবস্থা করেছে। এসবের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এবাদত হচ্ছে নামাজ, আর মসজিদ শব্দের উৎপত্তি হয়েছে সিজদা শব্দ থেকে।
এই পবিত্র স্থানে মহান আল্লাহর সামনে তাঁর বান্দা সিজদায় অবনত হয় বলে এর নাম দেয়া হয়েছে মসজিদ। নামাজকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত বলে গণ্য করা হয় এবং সিজদা হচ্ছে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মাটিতে মাথা ঠেকিয়ে সিজদা করার মাধ্যমে মানুষ আল্লাহর সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের ঘোষণা দেয়। সূরা নাহলের 49 নম্বর আয়াতে যেমনটি বলা হয়েছে, আল্লাহকে সিজদা করে যা কিছু নবমণ্ডলে আছে এবং ফেরেশতাগণ, তারা অহংকার করে না। সিজদা হচ্ছে ইবাদতের সর্বোচ্চ পর্যায়। অন্যান্য ইবাদতের তুলনায়, এমনকি নামাজেরই অন্যান্য অংশের তুলনায় সিজদায় রয়েছে বিশেষ তাৎপর্য ও মর্যাদা। ইসলামী সংস্কৃতিতে মসজিদ বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবেও বিবেচিত।
আসমান জমিন সহ বিশ্বজগতের সবকিছুর মালিক আল্লাহ তাআলা, কিন্তু এর মাঝে একমাত্র মসজিদকেই তিনি নিজের ঘর বলে অভিহিত করেছেন। মানুষ যাতে এই পবিত্র স্থানের মর্যাদা যথাযথভাবে উপলব্ধি করে এবং এখানে সমবেত হয়ে ইবাদত বন্দেগি করার মাধ্যমে আল্লাহর রহমত হাসিল করতে পারে, সেজন্যই এই নামকরণ করেছেন আল্লাহ তাআলা। অবশ্য সব মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমান নয়, বরং কোনো কোনো মসজিদের গুরুত্ব তাঁর কাছে অন্যান্য মসজিদের তুলনায় বেশি। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মসজিদ হচ্ছে মক্কার মসজিদুল হারাম বা কাবা ঘর। এরপর রয়েছে মদিনার মসজিদে নববী, কুফা মসজিদ ও আল আকসা মসজিদের অবস্থান। এরপর আল্লাহ পছন্দ করেন প্রতিটি শহরের কেন্দ্রীয় বা মূল মসজিদ, তারপর পাড়া মহল্লার মসজিদ এবং সবশেষে বাজারগুলোতে অবস্থিত মসজিদ। মসজিদুল হারামের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে সারা বিশ্বের মুসলমানদেরকে এই কাবাঘরের দিকে মুখ করে নামাজ আদায় করতে হয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরে বসে নামাজ আদায়ের সব এক গুণ, এলাকার মসজিদে নামাজের সব 25 গুণ, শহরের প্রধান মসজিদে নামাজ আদায়ের সব 500 গুণ, আলেক্সা মসজিদে নামাজের সব 50,000 গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায়ের সব 50,000 গুণ এবং মসজিদুল হারামে নামাজ পড়া সব মহান আল্লাহ 1,00,000 গুণ বেশি দিয়ে থাকেন। ইমাম বাকের আলাইহিসালাম পবিত্র এ মসজিদে নামাজ আদায়ের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি কেউ মসজিদুল হারামে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, তাহলে তার জীবনের আদায় করা অতীত ও ভবিষ্যতের সব ফরজ নামাজ আল্লাহর দরবারে নিশ্চিতভাবে কবুল হয়ে যায়।
হাদিসে কুদসিতে মহান আল্লাহ বলেন, জমিনে আমার ঘর অর্থাৎ মসজিদগুলো আসমানবাসীর কাছে সেই রকম জলজল করে, ঠিক যেরকম আকাশের তারাগুলো জমিনবাসীর কাছে উজ্জ্বল মনে হয়। যারা মসজিদকে আপন করে নিয়েছে তারা সৌভাগ্যবান। সেই ব্যক্তি ভাগ্যবান যে নিজের ঘরে অজু করার পর আমার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য আমার ঘরে আগমন করে। তোমরা জেনে রেখো, যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তাদের প্রতি দয়া প্রদর্শন আমার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। যারা রাতের অন্ধকারে মসজিদের উদ্দেশ্যে পা বাড়ায় তাদেরকে কিয়ামতের দিনের উজ্জ্বল আলোর সুসংবাদ দিন।
শ্রোতা বন্ধুরা, শুরুতে যেমনটি বলেছি, প্রতিটি আসরে আমরা বিশ্বের কোনো না কোনো বিখ্যাত মসজিদের সঙ্গে পরিচিত হব। আজ প্রথম পর্বে রয়েছে মসজিদুল হারামের পরিচিতি। মসজিদুল হারাম ইসলামের ইতিহাসের সবচেয়ে পুরনো ও মর্যাদা সম্পন্ন মসজিদ। হাদিসে এসেছে, সৃষ্টির শুরুতে প্রবল বন্যার পানির নিচে গোটা পৃথিবী তলিয়ে গিয়েছিল। এরপর ভূপৃষ্ঠের যে স্থান সবার আগে পানির উপরে ভেসে উঠছিল সেটি ছিল কাবা শরীফের এই স্থান। মহান আল্লাহ ভূপৃষ্ঠকে এখান থেকে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন।
ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, মহান আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন তখন বাতাসকে নির্দেশ দিলেন পানির উপরে প্রচণ্ড জোরে বয়ে যেতে, যাতে তাতে ফেনা তৈরি হয়। এই ফেনাগুলোকে কাবার স্থানে এনে জড়ো করে তা দিয়ে একটি পাহাড় তৈরির আদেশ দেন। এরপর এই পাহাড়ের নিচ থেকে ভূপৃষ্ঠকে চারিদিকে ছড়িয়ে দেন। সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর যা মক্কায় অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য বরকতময় ও হেদায়েতের উৎস। কাজেই দেখা যাচ্ছে পৃথিবীর বুকে প্রথম যে স্থাপনাটি তৈরি হয়েছিল সেটি ছিল কাবা শরীফ। ইমাম সাদিক আলাইহিসসালাম বলেন, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে মক্কা। মহান আল্লাহর কাছে মক্কার মাটির চেয়ে প্রিয় মাটি, মক্কার পাথরের চেয়ে প্রিয় পাথর, মক্কার গাছের চেয়ে প্রিয় গাছ, মক্কার পাহাড়ের চেয়ে প্রিয় পাহাড় এবং মক্কার পানের চেয়ে প্রিয় পানি আর নেই।
মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ঘরকে উদ্দেশ্য করে আল্লাহর নামে শপথ করে বলেছেন, আল্লাহর তৈরি শ্রেষ্ঠ জমিন তুমি, আল্লাহর কাছে প্রিয়তম ভূমিও তুমি। আল্লাহর শপথ, আমাকে যদি মক্কা থেকে বের করে দেয়া না হতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। হাদিসে এসেছে, আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম প্রথম কাবা শরীফ নির্মাণ করেন। এরপর এটি নষ্ট হয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের সহযোগিতায় এটি পুনর্নির্মাণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে তাঁর উদ্যোগ ও দিক নির্দেশনায় প্রাথমিক নকশার ভিত্তিতে কুরাইশ গোত্রের হাতে আবার কাবা শরীফ নির্মিত হয়। তখন থেকে এখন পর্যন্ত মসজিদুল হারাম বহুবার পুনর্নির্মাণ করার পাশাপাশি এর উন্নতি ও সমৃদ্ধির কাজ সম্পন্ন হয়েছে।
বর্তমানে মসজিদটির আকার ও আয়তন বহুগুণ বেড়েছে এবং মুসল্লির সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এখনও বাড়ছে, যেসব কারণে এই মহান ঘরের পবিত্রতা ও মহত্ব উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সেগুলোর কয়েকটি হল, আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের হাতে এটির নির্মাণ কাজ সম্পন্ন, কাবার মধ্যে হযরত আলী আলাইহিসসালামের জন্ম এবং কাবার সংলগ্ন হিজরে ইসমাইলে বিবি হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিসসালামের কবরের অবস্থান।
কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে এই পবিত্র স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারীরা সেখানে অসংলগ্নভাবে এত বেশি নতুন নতুন ভবন ও স্থাপনা তৈরি করেছেন, যার ফলে মসজিদুল হারামের আধ্যাত্মিক পরিবেশ ও ইবাদতের স্থানে বিঘ্ন সৃষ্টি হয়েছে। কাবা শরীফের চারপাশের এলাকায় বর্তমানে তৈরি করা হয়েছে অনেক বড় বড় সুউচ্চ টাওয়ার এবং অসংখ্য সুইমিং পুল, যা মসজিদুল হারাম এলাকাকে একটি পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত করেছে। অথচ বিশ্বের যেখানেই এ ধরনের অতি প্রাচীন কোনো ধর্মীয় স্থাপনা রয়েছে সেখানে বা তার আশপাশে ওই ভবনের চেয়ে উঁচু কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হয় না। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমাদের নতুন ধারাবাহিক ধরনীর বেহেশত মসজিদ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মাসে দোয়া চর্চার গুরুত্ব সম্পর্কে আমরা কথা বলছিলাম। নবী রাসূল বড় বড় মনীষী ও ইমামদের দোয়ার মধ্যে দেখা যায় খোদা পরিচিতি ও খোদা প্রেমের নানা জ্ঞান। সহিফায়ে সাজ্জাদিয়ায় উল্লেখিত নানা দোয়া, দোয়া কুমাইল, মুনাজাতে শাবানিয়া, দোয়ায়ে আরাফা, দোয়ায়ে জওশন কবির, দোয়ায়ে আবু হামজা সোমালি, এসব দোয়া কেবল রমজানের সময় নয় বরং সারা বছরেই পড়া উচিত। এসব দোয়ার অনুবাদ পড়ার পাশাপাশি গভীর অর্থ ভেবে দেখা উচিত। এসব দোয়া খোদা প্রেমে বাড়াতে পরিপূর্ণভাবে ভূমিকা রাখে। এসব দোয়া ছাড়াও নিজের মনে নানা আকুতি ও প্রার্থনা আল্লাহর দরবারে নিজ ভাষাতেও জানানো যায়, কারণ মহান আল্লাহ সবার মনের আকুতি ও ভাষা বুঝেন। একজন দাস তার মনিবের কাছে আধ্যাত্মিক বিষয়গুলো ছাড়াও বস্তুগত সব কিছুই চাইতে পারেন এবং তাতে লজ্জারও কিছু নেই। তবে ইমামদের রেখে যাওয়া দোয়াগুলো সবচেয়ে সমৃদ্ধ ভাব ও বিষয়বস্তু এবং সুন্দরতম শব্দে সুবিন্যস্ত রয়েছে বলে এসব দোয়ার চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
বিখ্যাত দোয়া মোনাজাতে শাবানিয়ার একাংশে বলা হয়েছে, হে আমার ইলাহ, আপনি যদি আমাকে আমার অপরাধের জন্য পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমাকে আঁকড়ে ধরব। আপনি যদি আমাকে আমার পাপের কারণে পাকড়াও করেন তাহলে আমি আপনার ক্ষমার ওসিলায় আপনাকে আঁকড়ে ধরব। আর যদি আমাকে জাহান্নামে প্রবেশ করান তাহলে আমি জাহান্নামের অধিবাসীদের কাছে ঘোষণা করছি যে নিশ্চয়ই আমি আপনাকেই ভালোবাসি। হে আমার ইলা, আপনার আনুগত্যের ক্ষেত্রে আমার আমল যদি ক্ষুদ্র হয় তাহলে আপনাকে পাওয়ার ক্ষেত্রে আমার আশা বড় হবে। হে আমার ইলা, কিভাবে আমি আপনার কাছে বঞ্চিত হব অথচ দয়া ও মুক্তিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে আপনার মহানুভবতার সম্বন্ধে আমার সুধারণা জন্মেছে।
পবিত্র রমজানের প্রাণ বা হৃদয় হল শবে কদর। আরবিতে কাদ শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এই রাতে কি পরিমাপ করা হয় এর উত্তর হল কতটা সৌভাগ্য বা বরকত বণ্টন করা হবে সারা বছরের জন্য, তাই পরিমাপ করা হয় সৌভাগ্যের এই রাতে। কতটা সৌভাগ্য বা বরকত বরাদ্দ করা হয় এর উত্তর হল আপনি যতটা চান ততটাই বরাদ্দ করা হয়, কারণ এই রাতে যিনি দান করেন তিনি হলেন অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী, অসীম দয়ালু ও দাতা মহান আল্লাহ। কেউ যদি কম চায় তাহলে তো কেউই তাকে বেশি দেয় না। মহান আল্লাহর কাছে কেউ যদি কম চায় তাহলে তা আল্লাহর জন্য এক ধরনের অবমাননাকর বিষয়। ধরুন একজন মহারাজা এক বিশেষ দিনে বলছেন আজ যে যা চাইবে তাকে তাই দেয়া হবে, শত শত বা হাজার হাজার স্বর্ণমুদ্রা ও হীরা জহরত দেওয়া হবে চাওয়া মাত্রই। এ অবস্থায় কেউ যদি বলেন আমাকে কয়টা রূপার মুদ্রা দেন, রাজা তাকে অপমান করা হচ্ছে ভেবে তাড়িয়ে দিতে পারেন প্রাসাদ থেকে অনেক দূরে।
শবে কদরের রাতে কেউ যদি প্রতিজ্ঞা করে, হে আল্লাহ, আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর গীবত করব না, তাহলে মহান আল্লাহ তার এই সৎ সিদ্ধান্তের আলোকে তাকে সারা বছর ধরে সম্মান ও মর্যাদা দানের ব্যবস্থা করবেন এবং তার রুটি রুজিতেও দেবেন বরকত। কেউ যদি এই রাতে সিদ্ধান্ত নেয় যে আমি যথাসম্ভব দরিদ্র ও ইয়াতিমদের সহায়তা করব এবং দূরে সরে যাওয়া আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, তাহলে আল্লাহও তাকে এই সৎ সিদ্ধান্তের আলোকে সারা বছর ধরে নানা পুরস্কার দেবেন। মোট কথা, এই রাতে যে যত বেশি ভালো কাজ করার ও পাপাচার বা বদভ্যাস বর্জনের সিদ্ধান্ত নেবে আল্লাহ তাকে ততই বরকত দেবেন গোটা এক বছর ধরে। তবে এ রাতে বড় বড় সৎকর্মের বা মহৎ কাজের সিদ্ধান্ত নেয়ার পরও যদি কেউ হাত গুটিয়ে বসে থাকে এবং এইসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাস্তব কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাঙ্ক্ষিত পুরস্কার বা উন্নতি তার ভাগ্যে জুটবে না। শবে কদরের রাতে কেউ অতীতের পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ তা ক্ষমা করেন, কিন্তু এরপর আবার পরের দিন থেকে একই বা নতুন নতুন নানা পাপে জড়িয়ে পড়লে বাস্তবে শবে কদর থেকে সে কিছুই অর্জন করতে সক্ষম হল না।
শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হুসাইন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রোজা হযরত ফাতিমা থেকে বর্ণিত আছে, যে রোজাদার তার জিহ্বা কান চোখ এবং হাত পাকে পাপ থেকে রক্ষা করে না, রোজা রেখে তার হবে কি, অর্থাৎ রোজায় তার ফায়দা কি হবে? রব্বানা ওয়া
কৃপণতা খুবই মন্দ স্বভাব। কৃপণতা শুধু অর্থ সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আল্লাহর প্রতি মনোযোগহীনতা ও কৃতজ্ঞতার অভাবও নিকৃষ্ট শ্রেণীর কৃপণতা। হাদিসে এসেছে, যে ব্যক্তি বিনা ওজরে নামাজকে সংক্ষিপ্ত করে সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। ভেবে দেখুন, আমরা হাসি খেলায় ও টেলিভিশনের নানা তামাশা দেখার পেছনে কত সময় নষ্ট করছি, অথচ নামাজ পড়ার বেলায় অনেক সময় এত দ্রুত রুকু সিজদা করি যেন এখনই আমার বাস বা ট্রেন মিস হয়ে যাবে। মহান আল্লাহ আমাদেরকে প্রতিটি ফরজ কাজ, দায়িত্ব ও অধিকার যথাযথভাবে পালনের সুযোগ দিন এবং সেজন্য যথেষ্ট মাত্রায় জ্ঞান অর্জনের তৌফিক দিন। এই হোক শবে কদরের অন্যতম প্রধান প্রার্থনা। শ্রোতা বন্ধুরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শুনুন অর্থসহ ২৬তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমার প্রচেষ্টাকে গ্রহণ করে নাও, আমার সব গুনাহ মাফ করে দাও, আমার সব আমল ও কাজ কবুল করো এবং সব দোষ ত্রুটি ঢেকে রাখো, হে সর্বশ্রেষ্ঠ শ্রোতা।
আল্লাহুম্মা জাআল সাইয়্যিদি ফীহি মাশকুরা ওয়া যানবি ফীহি মাগফুরা ওয়া আমালি ফীহি মাকবুলা ওয়া আইবি ফীহি মাসতুরা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী জ্ঞানের অমর নক্ষত্র শেখ মুফিদ শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। শেখ মুফিদ মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের গভীর অনুরাগী এই আলেমের প্রতি সম্মাননা প্রদর্শন উপলক্ষে তাঁর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব আজকের এই আসরে।
মুহাম্মদ বিন মুহাম্মদ বিন নোমান শেখ মুফিদের প্রকৃত নাম, শেখ মুফিদ তাঁর উপাধি। তিনি ছিলেন হিজরি চতুর্থ শতকের দ্বিতীয়ার্ধ ও হিজরি পঞ্চম শতকের প্রথমার্ধে শীর্ষস্থানীয় শিয়া মুসলিম আলেমদের অন্যতম। বারো ইমামি শিয়া মুসলিম মাজাহাবের জন্য ইসলামী জ্ঞানের পুনরুজ্জীবন এবং শিয়া মুসলিম সংস্কৃতি ও বিধানের প্রসার প্রচারে অমূল্য অবদান রেখেছেন শেখ মুফিদ। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও পাণ্ডিত্য কেবল শিয়া মুসলিম জগতেরই নয়, অন্যান্য মুসলিম মাজহাবের বরেণ্য ব্যক্তিত্বেরও প্রশংসা কুড়িয়েছে। মজার ব্যাপার হল, প্রখ্যাত আলেম মুহাম্মদ বিন নোমানকে শেখ মুফিদ বলে অভিহিত করেছিলেন প্রখ্যাত সুন্নি আলেম কাজী আব্দুল জাব্বার, আর এরপর থেকেই তার এই নামই ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। প্রখ্যাত হাদিসবিদ ও সুন্নি শাফিঈ মাজহাবের বিশিষ্ট আইনবিদ ইবনে হাজার আসকালানি শেখ মুফিদ সম্পর্কে বলেছেন,
তিনি ছিলেন অত্যধিক ইবাদতকারী, সংযম সাধক, তাহাজ্জুদ নামাজি, বিনয়ী এবং জ্ঞান ও প্রজ্ঞার ক্ষেত্রে অধ্যবসায়ী। বিপুল সংখ্যক মানুষ তার কাছ থেকে উপকৃত হয়েছে। শেখ মুফিদের ছাত্র শেখ তুসি তার এই মহান শিক্ষক সম্পর্কে বলেছেন, মুহাম্মদ বিন নোমান ইমামি মুসলমানদের অন্যতম ধর্মীয় চিন্তানায়ক। নিজের যুগে তিনি ছিলেন শিয়া মুসলমানদের আধ্যাত্মিক কর্তা ও নেতা। আইন ও কালামশাস্ত্রে তিনি অন্যদের চেয়ে এগিয়ে ছিলেন। তাঁর ছিল খুব ভালো স্মরণশক্তি ও যথাযথ দৃষ্টিভঙ্গি এবং তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রশ্নের জবাব দিতে পারতেন।
শেখ মুফিদ বাগদাদে 50 জন প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমের কাছে পড়াশোনা করেছিলেন। ইতিহাসে এসেছে, প্রখর মেধা ও সততার কারণে মাত্র 5 বছর বয়সেই হাদিস বর্ণনার অনুমতি পেয়েছিলেন শেখ মুফিদ। শেখ সাদুক, ইবনে জুনাইদ, ইসকাফি ও আবু গালিব জারারি ছিলেন বাগদাদের শেখ মুফিদের প্রখ্যাত শিক্ষকদের অন্যতম। সাইয়েদ মুর্তজা ও শেখ তুসি শেখ মুফিদের 2 কৃতি ছাত্র। শেখ মুফিদ ছোট ও বড় 200টি বই লিখেছেন। তৎকালীন সমাজের নানা চাহিদা ও যুগজিজ্ঞাসার জবাব পাওয়া যেত এসব বইয়ে। বইগুলো শেখ মুফিদ লিখেছেন অত্যন্ত প্রাঞ্জল ও সহজ ভাষায়।
শেখ মুফিদের আগে শিয়া মুসলিম আলেমদের মধ্যে ফিক বা আইনশাস্ত্র বর্তমান যুগের মতো বিন্যস্ত ছিল না, বরং তাদের আইনের পবিত্র বইয়ে ইমামগণের কাছ থেকে বর্ণিত ইসলামী বিধান সংক্রান্ত হাদিসগুলোকেই সব সনদসহ হুবহু বর্ণনা করা হতো। এইসব হাদিসের টেক্সট বা বাক্যের মূল অর্থের উপর ইজতিহাদ বা বুদ্ধিবৃত্তিক গবেষণার কোনো ধারা তখনও শিয়া মুসলিম আইনবিদদের মধ্যে প্রচলিত হয়নি। আইনের ক্ষেত্রে হাদিসের বাহ্যিক অর্থকেই গুরুত্ব দেওয়া হতো। অবশ্য পরবর্তীকালে এইসব হাদিসের গণ্ডির মধ্যেই সীমিত মাত্রায় ইজতিহাদ করার ও ফতোয়া দেওয়ার ধারা চালু হয়, আর শেখ মুফিদি প্রথমবারের মতো নিজস্ব বুদ্ধিবৃত্তিক প্রখরতার আলোকে ইসলামী আইন ব্যাখ্যার সুশৃঙ্খল মূলনীতি প্রণয়ন করেন। সৈয়দ মুর্তজা ও শেখ তুসিও এই ধারার অনুসরণ করেন।
শেখ মুফিদ আকল বা বুদ্ধিবৃত্তিকে ইস্তিহাদের ক্ষেত্রে উচ্চতর আসন দান করেন এবং একে পবিত্র কুরআন ও সুন্না বোঝার অন্যতম উপায় বলে মনে করতেন। তার মতে যে হাদিস বিবেক বা আকলের পরিপন্থী তা পরিত্যাজ্য। সেযুগে আহলে হাদিস বা উগ্র হাদিসবাদীদের মোকাবেলায় আরেকটি উগ্র গ্রুপ ছিল মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলারা মনে করত কেবল আকল দিয়েই ধর্মের সব বিষয়ে বোঝা সম্ভব এবং আকলই এক্ষেত্রে সর্বোচ্চ কর্তৃপক্ষ। শেখ মুফিদ উগ্র হাদিসবাদীদের বিভ্রান্ত চিন্তার বিরুদ্ধে যেমন কঠোর জ্ঞানগত অবস্থান নেন, তেমনি তুলনা বা কিয়াসকে বিধান আহরণের মানদণ্ড মনে করার বিরুদ্ধেও কঠোর অবস্থান নেন। তিনি এই উভয় গ্রুপের মোকাবেলায় শক্তিশালী নানা যুক্তি তুলে ধরে কয়েকটি বই লিখেছেন।
শেখ মুফিদের মতে কেবল আকল দিয়েই ধর্মীয় বিশ্বাস ও ইসলামের বিশ্ব দৃষ্টিভঙ্গি সংক্রান্ত জ্ঞান তথা কালাম শাস্ত্রের সবকিছু বোঝা সম্ভব নয়। যেমন আল্লাহর ইচ্ছা, সোনা ও দর্শন সহ এ জাতীয় গুণের বিষয়ে আকল কেবল ওহি ও নিষ্পাপ ব্যক্তিত্বদের বক্তব্যের সহায়তা নিয়েই সঠিক ধারণা অর্জন করতে পারে। অর্থাৎ ইসলামী আইন ও কালাম শাস্ত্রের ক্ষেত্রে শেখ মুফিদের পন্থাটি হল মধ্যপন্থা, যাতে রয়েছে আকল ও বর্ণনার সমন্বয়। বর্তমান যুগে কোরআন ও হাদিস থেকে জটিল শরীয়তি বিধান নির্ণয়ের ক্ষেত্রে শিয়া মুসলিম মাঝহাবের পন্থাগুলো আরও অনেক পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ। আর এই অগ্রগতির প্রক্রিয়ায় যারা পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে শেখ মুফিদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই ইসলামী ফিকার বিষয়গুলোকে বিজ্ঞানসম্মত করার ক্ষেত্রে শেখ মুফিদের পদক্ষেপগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন,
এই মহান শেখ তথা শেখ মুফিদ তাঁর সৃষ্টিশীল চিন্তাশক্তি দিয়ে এক্ষেত্রেও ক্রমবর্ধমান উন্নতি, সাফল্য ও গভীর থেকে গভীরতর হতে থাকা অগ্রগতিতে ভরা এক নতুন ইতিহাসের সূচনা করেন। কয়েক শতক ধরে কেবল মাসুম ব্যক্তিত্বদের কথা ও ইসলামী বর্ণনার বাহ্যিক টেক্সট বা পাঠের আলোকে ফতোয়া দেয়াকেই ইসলামী আইনের সূত্র বলে মনে করা হতো। কিন্তু তিন শতক পর এই বিশাল সম্পদকে বৈজ্ঞানিক চিন্তার কাঠামোয় বিন্যস্ত করা ও এই উৎসগুলো থেকে ইসলামী বিধান আহরণ করা শিল্পময় ও সুশৃঙ্খল পন্থা উদ্ভাবন করা জরুরি হয়ে পড়েছিল।
শেখ মুফিদ অন্যান্য ধর্ম ও ইসলামী মাঝহাবের বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে নানা সময়ে জ্ঞানগত বিতর্কে অংশ নিয়েছেন। এসব বিতর্ক ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বাগ্মিতা, প্রখর মেধা, সূক্ষ্মদর্শিতা ও গভীর জ্ঞানের পাশাপাশি তাঁর সততা ও আন্তরিকতা ফুটে উঠেছে এই সব বিতর্কে। শেখ মুফিদ ছিলেন একজন সৎকর্মশীল ও নিজ লক্ষ্যে অবিচল ইস্পাত কঠিন ইমানের অধিকারী ব্যক্তিত্বের দৃষ্টান্ত। তিনি খুব বেশি দান করতেন এবং রোজা রাখতেন। ইমাম মাহদি আলাইহিসসালাম শেখ মুফিদের কাছে চিঠি লিখেছিলেন বলে জানা যায়, কিন্তু ইমামের নির্দেশে তিনি তা গোপন রেখেছিলেন এবং শেখ মুফিদের মৃত্যুর পরই তা অন্যরা জানতে পারেন।
শেখ মুফিদ মারা যান হিজরি 413 সালে। তার দাফনের সময় উপস্থিত হয়েছিল 80,000-এরও বেশি মানুষ। এমনকি শেখ মুফিদের বিরোধীরাও অশ্রু সজল চোখে হাজির হয়েছিল তার দাফন অনুষ্ঠানে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন সু অভ্যাস গড়ি শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান।
স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে সুস্থ সুন্দর জীবন প্রত্যাশা করি, আর এই সুস্থ সুন্দর জীবনের জন্য প্রয়োজন কিছু সুঅভ্যাসের, যা আমাদের নিজেদেরই করে তুলতে হবে। সুঅভ্যাস গড়ে তোলার উপায় নিয়েই নতুন ধারাবাহিকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমরা। প্রথমেই বলে রাখছি, এই নতুন ধারাবাহিকে আমরা যেসব পরামর্শ দেব তা সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। কিছু ক্ষেত্রে জীবন পদ্ধতিতে পরিবর্তন আনতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাউন্সেলিং প্রয়োজন হতে পারে। আশা করি নিয়মিত আমাদের সঙ্গ দেবেন।
সুন্দর জীবনের জন্য শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রে সুস্থতা জরুরি। সুস্থতার জন্য প্রয়োজন শৃঙ্খলা। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে যে কোনো কাজই হয়ে ওঠে আরো সুন্দর ও আকর্ষণীয়। এছাড়া নিজের কাজের উপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। মানুষ চাইলেই সুশৃঙ্খল হতে পারে, এজন্য কিছু অনুশীলন দরকার হয়। শৃঙ্খলা জোরদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন কিছু অভ্যাস গড়ে তোলা, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন ও যথাসময়ে কর্ম সম্পাদন। তবে নতুন অভ্যাস গড়ে তুলতে এবং জীবনে শৃঙ্খলা বাড়াতে এর পেছনে সময় ব্যয় করতে হয়। সুশৃঙ্খল হওয়ার অভ্যাস একবার গড়ে তুলতে পারলে জীবন আরো সুন্দর ও সফল হয়ে ওঠে এবং এর প্রভাব পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে। আসলে শৃঙ্খলা মেনে চলার অর্থ হল আপনার পরিকল্পনায় একটি ধারাবাহিকতা থাকবে, আপনি নিজের দায়িত্বগুলো পালনের ক্ষেত্রে আন্তরিক হবেন। তবে এসব পরিকল্পনা কেবল মনস্তাত্ত্বিক হলে চলবে না, বরং পরিকল্পনাকে সম্ভবে রূপায়িত করতে হবে।
শৃঙ্খলা মেনে চলার অংশ হিসেবে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে এবং গুরুত্ব অনুযায়ী কাজের তালিকাও সাজিয়ে নিতে হবে। আমরা যদি সফল মানুষদের জীবনযাপন পদ্ধতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা সময়কে সঠিক ও সুন্দরভাবে সাজিয়ে লাগিয়েছেন, সময় ও সুযোগকে সর্বোত্তম উপায় ব্যবহার করেছেন, আর এটা কেবল শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতার মাধ্যমেই সম্ভব। পবিত্র ইসলাম ধর্মেও শৃঙ্খলা মেনে চলার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। আমিরুল মোমিনিন হযরত আলী আল ইসলাম সবাইকে বলেছেন, তাকওয়া অর্জন করবে এবং কাজের ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলবে। ইসলাম ধর্মের সময়কে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের কসম করেছেন। কোরআনের সূরা আজ-জুম্মারের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যাতে কাউকেও বলতে না হয় হাই আল্লাহর প্রতি আমার কর্তব্যে আমি তো শৈথিল্য করেছি।
শৃঙ্খলা ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। জীবনে শৃঙ্খলা বাড়াতে নানা উপায় অবলম্বন করতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শৃঙ্খলাবোধের সঙ্গে সময়ের সঠিক ব্যবহারের সরাসরি সম্পর্ক রয়েছে। একজন ব্যক্তির যখন কোনো লক্ষ্য ও পরিকল্পনা থাকে না, তখন তার জীবন হয়ে পড়ে বিশৃঙ্খলাপূর্ণ। এ কারণে সবারই কাজের একটি তালিকা নির্ধারণ করা জরুরি। এরপর এসব কাজের লক্ষ্য স্পষ্ট করতে হবে। যদি কাজের লক্ষ্য সঠিক বলে মনে হয়, তাহলে এই লক্ষ্যে পৌঁছার জন্য যা যা করা দরকার তারও একটি তালিকা প্রণয়ন করতে হবে। লক্ষ্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী হতে পারে। কোন লক্ষ্যটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী তা ডায়েরিতে লিখে নিলে ভালো হয়। এরপর সেই তালিকা সব সময় সাথে রাখতে হবে, সম্ভব হলে নিজের চেয়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখতে হবে, যাতে সব সময় আমাদের চোখে পড়ে।
যখন এর কাজ তখনই করে ফেলতে হবে। এসব কাজ ছোট বড় যাই হোক না কেন, তা গুরুত্ব দিয়ে করতে হবে। নিজের কক্ষ পরিষ্কার করার কাজটিকে অত্যন্ত তুচ্ছ মনে হতে পারে এবং এ কারণে কাজটি পরে করব এমন মনোভাব নিজের মনে বাসনা বাড়তে পারে। কিন্তু এমন অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না, যে কোনো কাজের ক্ষেত্রেই এটা পরে করব এমন একটা মনোভাব সর্বনাশ ডেকে আনতে পারে মানুষের জীবনে। এমন মনোভাবের কারণে কাজ একটা একটা করে জমে কাজের পাহাড়ে পরিণত হতে পারে এবং জীবনের শৃঙ্খলাই নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের মনোভাবের সবচেয়ে খারাপ দিক হল ব্যক্তির মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি। প্রফুল্ল থাকতে চাইলে নিজের টেবিল চেয়ার সহ কর্মস্থলকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যে কোনো জিনিসপত্র একটি নির্দিষ্ট স্থানে রাখার অভ্যাস করে তুলুন। এমনটা ভাবলে চলবে না যে বড় বড় কাজ ও লক্ষ্যের জন্য কেবল পরিকল্পনা জরুরি। আপনি যদি জীবনে শৃঙ্খলা চান, তাহলে আপনাকে পোশাক পরিধান ও খাবার খাওয়ার মতো বিষয়গুলোতেও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পরিকল্পনা মেনে সামনের দিকে এগোতে হবে।
আপনি যদি অনেক বেশি সুশৃঙ্খল হতে চান, তাহলে নিজের ইচ্ছা ও প্রেরণাকে জোরদার করতে হবে। জগা খিচুড়ি টাইপের পরিকল্পনা করা যাবে না। পরিকল্পনায় ঘাটতি থাকলে এর ফলাফল উল্টো হতে পারে। অনেকে একটা ভুল ধারণায় ভোগেন, তারা ভাবেন তার স্থলে অন্য কেউ কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। এ কারণে এ ধরনের ব্যক্তিরা সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন। সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে কিছু কাজ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া জরুরি। এর ফলে নিজের উপর চাপ কমবে এবং নিজের দায়িত্বগুলো সুন্দরভাবে সময় মতো সম্পন্ন করা সম্ভব হবে। যাই হোক, সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করতে সব ক্ষেত্রে শৃঙ্খলা মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে শৃঙ্খলা থাকলে তা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করবে। এর ফলে সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থেকে দূরে থাকা যায়। শৃঙ্খলাপূর্ণ ও নিয়মানুবর্তী হওয়ার জন্য অনুশীলন জরুরি। এক লাফে এটা অর্জন সম্ভব নয়। ধাপে ধাপে সব কাজে শৃঙ্খলা আনার চেষ্টা করুন। আপনি যদি জীবনে শৃঙ্খলা আনতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন সহজেই। এর ফলে জাগ্রত হবে আপনার আত্মসম্মান বোধ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসুন সু অভ্যাস গড়ি শীর্ষক নতুন ধারাবাহিকের আজকের আসর এখানে শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।